আসেন্দ্রভ্য পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদাতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কান্দে হরিপ্রিয়ে বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ঐ কেশবশ্য চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবত্রী নমো নমো। মুখাং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুং দীনতারণ। নামশ্রেষ্ঠাং মনুমপি শচীপুত্রমাত্র স্বরূপং রূপং তস্যাগ্রজং উরুকুরিং মাথুরিং গোষ্ঠবাটিং রাধাকুণ্ডম গিরিবরমহো রাধিকা মাধবাসাং প্রাপ্তজস্য প্রথিতকৃপয়া শ্রীগুরুং তাং নতস্মি। সর্বজ্ঞে আমরা এই তিথি বরাকে বন্দনা করি। অবৈষ্ণবগণের মতে গতকল্য এই তিথি পালিত হয়েছে, তাদের স্মৃতি অবৈষ্ণব স্মৃতি। তারা পঞ্চপাশব মায়াবাদ অন্তর্গত পঞ্চবাসনার মধ্যে কৃষ্ণের উপাসনাও করে, কিন্তু মহাপ্রভুর মতে শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণবগণের আজকে শ্রী জন্মাষ্টমী, এটিকে বলে গোস্বামী মত। অনেক লোকের ধারণা কেউ আপনাদের এই শেষটা ধরে, কেউ মনে করে আপনাদের পঞ্জিকাকারগণ মনে করেন ওদেরটা পড়াহে লিখে দাও, আজকে আমাদের ওদের পড়াহে, সুতরাং বিষয়টি আর কেউ বুঝতে পারে না। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে জন্মাষ্টমী কাল হলো কেন, অবৈষ্ণবগণ যে কাল করলেন অবশ্য কাল কত লোক করলেন আজ কত লোক করছেন সে হিসাব আমি বলতে পারবো না, তবে ভারতবর্ষের হিন্দু সমাজ স্মার্তাধীনই বেশি, সুতরাং স্মার্ত সমাজের লোক সংখ্যা বেশি, শুদ্ধ গৌড়ীয়ের সংখ্যা কম, সেই জন্য আজকে উপবাসকারীর সংখ্যা কম হবে কিন্তু কাল বেশি হয়েছে। সাধারণ লোক যারা সংখ্যা দিয়ে বিচার করেন যে কাল যদি বেশি লোকে করেছে তাহলে কালকেরটাই তো ঠিক, তা হয় না। সব সময় বেশি লোক যেদিকে থাকে, যদিও জগতে এই গণভোটের জন্যই সব নির্ণীত হয়, কিন্তু তাহলেও পরমার্থ ব্যাপারে এই গণভোট চলে না, এখানে বিষয় বিচার করে তবে নির্ণয় করতে হয়। তা কালকে অবৈষ্ণবগণের বিচার হলো এই যে কৃষ্ণের আবির্ভাব কাল হলো মধ্যরাত্র, অতএব মধ্যরাত্রে যখন অষ্টমী নাই তাহলে কি করে জন্মাষ্টমী পালিত হবে, তাদের এই একটা বিচার দিয়ে সমস্ত লোকের মস্তকটিকে আলোড়ন করে দিচ্ছে যে মধ্যরাত্রে কৃষ্ণের জন্ম, আর কৃষ্ণের জন্ম অষ্টমীতে, সুতরাং মধ্যরাত্রে যদি অষ্টমী না থাকলো তাহলে আর কৃষ্ণের জন্মতিথি বলে নির্ণয় কি করে হবে। কিন্তু এ কথাটা তারা বুঝল না যে কৃষ্ণ যে অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন সেই অষ্টমীটি শুদ্ধা ছিল, সূর্যোদয় প্রবৃত্ত হয়ে মধ্যরাত্র পর্যন্ত ছিল। কিন্তু এখন এরা আর ওই মধ্যরাত্রে আছে কিনা শুধু ওইটুকু দেখছে, অষ্টমীটা শুদ্ধ কি অশুদ্ধ এ বিচার করছে না। সূর্যোদয় যেদিন যে তিথি প্রবৃত্ত হয় সেই দিন সে তিথি শুদ্ধ, কালকে সপ্তমী তিথি সূর্যোদয়, পরে অষ্টমী এসে মিলিত হয়েছে, কাজী এ অষ্টমী হলো সপ্তমী বিদ্যা। এই বিদ্যা তিথি পালন করতে নিষেধ করেছেন মহাপ্রভু। এখন অবৈষ্ণবগণের মত হচ্ছে মধ্যরাত্রে অষ্টমী থাকতে হবে, সে হলে তো রোহিণীও থাকতে হবে, সবসময় তো রোহিণী থাকে না, কিন্তু তাহলে কি আর জন্মাষ্টমী পালিত হবে না। এই জন্য শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় শুদ্ধ অষ্টমী মধ্যরাত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন, বিদ্যা অষ্টমীর মধ্যরাত্র নয়, সকালবেলা সপ্তমী, পরে অষ্টমী এসে মধ্যরাত্রে ছিল, এরকম নয়। এই বিচারটা বৈষ্ণবগণের স্মৃতিতে উল্লিখিত হওয়ায় অধিকাংশ লোকের মন ওইটির দিকে আকৃষ্ট হয়েছে, তাই তো বটে। মধ্যরাত্রে যদি অষ্টমী না থাকে তাহলে জন্মাষ্টমী কি করে করা যাবে? মহাপ্রভু সেখানে বলছেন যে না, সপ্তমী বিদ্যা করতে হবে না, অষ্টমী মধ্যরাত্রে থাকুক বা না থাকুক, কিন্তু সপ্তমী বিদ্যা অষ্টমী করতে হবে না, শুদ্ধা তিথিতে উপবাস করতে হবে। যদি এখন অবৈষ্ণবগণের সংখ্যা বেশি বলে তারা মনে করে যে বৈষ্ণবদের কথা আমরা কেন শুনব, বৈষ্ণবদের কথা কেন শুনবেন, এই বৈষ্ণবদের মতটা দিয়েছেন মহাপ্রভু। মহাপ্রভু কে? স্বয়ং কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হল সেই, অবৈষ্ণবগণের বিচার তো তা নয়, তাদের বিচার হলো নিরাকার নির্বিশেষ ব্রহ্মই হল মূল, সেই ব্রহ্মকে তারা কখনো কালী বলেন, কখনো দুর্গা বলেন, কখনো শিব বলেন, কখনো বিষ্ণু বলেন, কখনো কৃষ্ণ বলেন, সবই নিরাকার ব্রহ্ম হইতে এসেছে এই তাদের ধারণা। সে বিচার আর শুদ্ধ বৈষ্ণবের যে কৃষ্ণ বিষ্ণুর বিচার এ এক নয়। এই জন্য মহাপ্রভু বলেন স্বয়ং কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হল সেই, বলরাম হইল নিতাই। সুতরাং শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে কৃষ্ণের জন্মতিথি বর্ণনের ক্ষমতা তার আছে, তিনি কৃষ্ণ স্বয়ং। তিনি সনাতন গোস্বামীকে বৈষ্ণব স্মৃতি রচনায় দিগদর্শন করে দিচ্ছেন, সেইখানে তিনি এইসব কথা বলেছেন। অন্যান্য অনেক কথা আছে, সে আমাদের দরকার নাই। দিনকৃত্য পক্ষকৃত্য একাদশ্যাদি বিবরণ, মাসকৃত্য জন্মাষ্টম্যাদি বিধি বিচারণ, একাদশী জন্মাষ্টমী বামন দ্বাদশী শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী, এইসবে বিদ্যা ত্যাগ অবিদ্যাকরণ, অকরণে দোষ কইলে ভক্তির লভন। মহাপ্রভু স্পষ্ট বলে দিলেন একাদশীতে জন্মাষ্টমীতে বামন দ্বাদশী রামনবমী নৃসিংহ চতুর্দশী প্রভৃতি বিষয়তে বিদ্যা ত্যাগ আর অর্থাৎ নবমী রামনবমী যেটা দিয়ে অষ্টমী বিদ্যা হয়। বিদ্যা হবে কখন? যখন সূর্যোদয় যে তিথি থাকবে সেদিন সেই তিথি। সূর্যোদয় যদি অষ্টমী থাকে পরে নবমী আসে তাহলে নবমীটা বিদ্যা হবে। বামন দ্বাদশী, দ্বাদশী পূর্বে যদি একাদশী থাকে তাহলে ওটা বিদ্যা হবে। সূর্যোদয় সেই তিথি থাকা চাই, পরে আবির্ভাব কালে সেই তিথি থাক বা না। এই জন্য এইসবে বিদ্যা ত্যাগ, অবিদ্যাকরণ, অকরণে দোষ হইলে ভক্তির লবণ। বিদ্যা ত্যাগ করে অবিদ্যা যদি করা যায় তাহলে ভক্তি লাভ। তবে অবৈষ্ণবগণ জন্মাষ্টমী পালন তো ভক্তির জন্য করেন না, এ একটা ব্রত। তারা যেমন দুর্গাষ্টমী করেন, তারা যেমন ওই অন্যান্য অষ্টমী করেন বা কোনো তিথি পালন করেন, সেই রকম জন্মাষ্টমী একটি পুণ্য ব্রত বা তিথি হিসাবে করেন। পুণ্য কামনা নিয়ে এই পুণ্য ব্রত তারা করেন। আর বৈষ্ণবগণ এই তিথি পালন করেন ভক্তি লাভের জন্য। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরমাদরে করি। কাজী ভক্তি লাভ করবার জন্য যারা জন্মাষ্টমী করেন সে একটা জিনিস, আর একটা পুণ্য ব্রত জন্মাষ্টমী, সেই পুণ্য ব্রত পালন করলে পুণ্য ফল লাভ হবে এ যারা পালন করেন সে অন্য জিনিস, এক নয়। তাদের পূজা প্রকরণ অন্যরকম, গণেশাদি পূজা করে তবে বিষ্ণু কৃষ্ণের পূজা করে, আর বৈষ্ণবদের পূজা সেরকম নয়। আবার কৃষ্ণের আবির্ভাব কাল এদিকে অষ্টমীর জন্য ব্যস্ত হচ্ছে, যে অষ্টমী আছে কিনা তাহলে জন্মাষ্টমী করব, কিন্তু তাদের সন্ধ্যার সময় পুজো টুজো করে লুচি টুচি খেয়ে দেয় শুয়ে পড়ছে। কেউ আজকে আবার আটটার সময় পুজো টুজো করে খেয়ে দিয়ে বসে আছে। এইসব অবৈষ্ণব জগতে কোন নিয়ামক নাই, তাদের শাস্ত্র সেরকম বিচারক নয়, কাজেই তাদের এই গণ্ডগোল আছে এবং থাকবে। তবে যারা শুদ্ধ ভক্ত, মহাপ্রভুর কে স্বয়ং ভগবান বলে মানেন, শ্রীকৃষ্ণ স্বয়ং মহাপ্রভু এই বিচার করেন, তারা মহাপ্রভুর কথা প্রামাণিক জেনে এই যে বৈষ্ণব স্মৃতি লিখতে বলছেন মহাপ্রভু এইটা পান্য করে। সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন, শ্রীমূর্তি বিষ্ণু মন্দির করণ লক্ষণ, সামান্য সদাচার আর বৈষ্ণব আচার, কর্তব্য কর্তব্য স্মার্ত ব্যবহার। এই তো সংক্ষেপে কহিল দিক দর্শন, যবে তুমি লিখিবা কৃষ্ণ করাবে স্ফুরণ। মহাপ্রভু বলে দিলেন সনাতন গোস্বামী তোমাকে কৃষ্ণ স্ফূর্তি করাবেন। এই মতে আজকে এ মত হল মহাপ্রভুর মত। মহাপ্রভু বলেন স্বয়ং ভগবান কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি মহাপ্রভু। সুতরাং কৃষ্ণ বিষয়ে কৃষ্ণের মত গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। কিন্তু যারা অবৈষ্ণব তারা করবেন কেন? অবৈষ্ণব কারা? শাক্ত শৈব দানবত্য সৌর এরা হলেন অবৈষ্ণব। কিন্তু তাদের মধ্যে একটা বিষ্ণু উপাসনা প্রচলিত আছে এবং তারাই কৃষ্ণ উপাসনাও করেন। কিন্তু অবৈষ্ণবগণের কৃষ্ণ উপাসনা আর বৈষ্ণবের কৃষ্ণ উপাসনা এক জিনিস নয়। আজকে যারা করবেন তারা ভক্তি লাভের জন্য এই শুদ্ধা অষ্টমীর মধ্যরাত্র পালন করবেন, সন্ধ্যারাত্রে খেয়ে দিয়ে শুয়ে থাকলে হবে না। এই জন্য আজকের মধ্যরাত্রে অষ্টমী আছে কিনা এ দেখতে হবে না, কিন্তু আজ শুদ্ধ অষ্টমী। কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন তখন শুদ্ধ অষ্টমী ছিল, প্রাতঃকাল থেকে শুদ্ধ অষ্টমী আরম্ভ হয়েছিল, মধ্যরাত্রেও ছিল, কিন্তু সব দিন সেটা হয় না। এখন আমরা এই জন্মাষ্টমী বিষয়ে কিছু কথা শ্রবণ করব। দেশের মানুষ স্বর্গের দেবতা এমনকি ভগবানের সব অবতারের জন্ম ও আবির্ভাব তিথির পরিচয় দিতে হইলে সঙ্গে সঙ্গে তাদের নাম উল্লেখ করতে হয়, কিন্তু জন্মাষ্টমী বা জয়ন্তী বললেই কৃষ্ণের জন্মতিথি বুঝতে পারা যায়। এই জন্মাষ্টমীর আরেকটি পরিচয় হচ্ছে জয়ন্তী। কৃষ্ণের জন্মতিথিকে যেমন জন্মাষ্টমী বলে তেমনি জয়ন্তীও বলা হয়। এই জন্মাষ্টমী শব্দটা তো আর অন্যের প্রতি ব্যবহার করা চলবে না, এটা কৃষ্ণের প্রতি ব্যবহার হবে। কৃষ্ণের আবির্ভাবকেই জন্মাষ্টমী বলা হয়, আর অন্যান্য ভগবত অবতারকে পর্যন্ত দুর্গাষ্টমী, শিব চতুর্দশী এত দেবতাদের নাম করে করবে, এমনকি বরাহ দ্বাদশী, বামন দ্বাদশী এ সকল সেই দেবতা ভগবানের নাম করতে হয়, কিন্তু জন্মাষ্টমী বললে শ্রীকৃষ্ণের আবির্ভাব। সেই রকম জয়ন্তী শব্দেও শ্রীকৃষ্ণের, এই জয়ন্তী শব্দটা অন্য ভগবত অবতারেও ব্যবহার করা চলবে না, কিন্তু আজকাল মানুষের জন্মতিথিকেও জয়ন্তী বলে চালিয়ে দিচ্ছে। এমনকি এই ফুটবল ক্লাবের জয়ন্তী, বিশ্ববিদ্যালয়ের জয়ন্তী, এই রকম যে কোনো প্রতিষ্ঠানের জয়ন্তী করে দিচ্ছে, কিন্তু জয়ন্তী শব্দের অর্থ তো তা নয়। অভিধান খুলে ভালো করে দেখো, জয়ন্তী শব্দে অষ্টমী, কৃষ্ণপক্ষষ্ঠ, রোহিণী, ঋক্ষ সংযুতা, ভবের রৌষ্ঠ পদে মাসি, জয়ন্তী নাম অসা স্মৃতা, এ অন্য হয় না। জয়ং পুণ্যং চ কুরুতে জয়ন্তং তেনতাং বিদুঃ। আজ খুব লোক হয়েছে, কেন যে এত লোক হয়েছে, এরা সব উপবাসী কিনা সে বিষয়ে সন্দেহ আছে। তবে কিছু প্রাপ্তির আশা যদি করে থাকে সেটা তো হবে না, আজ তো উপবাস, সেটা তো পাবে না, শুধু হাতি ঘুরতে হবে, তবে থাকবে আটটা নটা পর্যন্ত, দশটা পর্যন্ত থেকে দেখবে যে কিছুই নাই, তখন চলে যাবে, চলে যাবে। তবে বারোটা পর্যন্ত যদি থাকে তাহলে একটু ফল টল হাতে পেতে পারে, অতক্ষণ কি থাকবে একটু ফলের জন্য, এই তো ব্যাপার। আজকাল সাধারণ সাহিত্যে মানুষের জন্মের সঙ্গেও জয়ন্তী শব্দের প্রয়োগ দেখতে পাওয়া যায়। কৃষ্ণের অপ্রতিদ্বন্দ্বী জন্মতিথিরই অনুকরণ মাত্র, এটা করা উচিত না। অন্য ভগবত অবতারে খাটবে না, কেবল কৃষ্ণেতেই চলবে, এটা অন্য মানুষে লাগিয়ে দিচ্ছে। পরমেশ্বরকে আমরা অজ জন্মরহিত বলেই জানি, নারায়ণের মাতা পিতা বা জন্ম নাই, কিন্তু কৃষ্ণ এমন যে তিনি জন্মরহিত পরব্রহ্ম হয়েও নিজের ইচ্ছা নিত্যলীলা প্রকাশ করেন। এই জন্য গীতাতে বলেছেন, অজ বিশ্বন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর বিশ্বন প্রকৃতি শ্যাম অধিষ্ঠায় সম্ভবান্মাত্মমায়া। ভগবান যদিও অজ, যদিও অব্যয় আত্মা, ভূতগণের ঈশ্বর, তাহলেও এই হয়েও তিনি নিজ প্রকৃতিকে, যোগমায়াকে আশ্রয় করে সম্ভবামি তিনি বলেন আমি আবির্ভূত হই। নিজ প্রকৃতি যোগমায়া তাকে অবলম্বন করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমার জন্মের সঙ্গে অন্যান্য সকলের জন্মের বিশেষ ভেদ আছে,
আমি সকল প্রাণীর ঈশ্বর, জন্মরহিত ও ক্ষয়রহিত। আমি নিজের ইচ্ছায় জগতে আসি, আর জীব আমার মায়ায় বাধ্য হয়ে জগতে জন্মগ্রহণ করে। আমি মায়াধীশ, তারা মায়াধীন। জন্মরহিত বস্তুর জন্ম, কালাতীত বস্তুর কালের মধ্যে আবির্ভাব, দেশাতীত বস্তুর কোন দেশে উদয়, এটা বড়ই অভিনব ও বিপ্লবের কথা। কিন্তু এর সামঞ্জস্য একমাত্র কৃষ্ণেই হতে পারে। মানবের, দেবতার বা যে কোনো প্রাণীর যা চিন্তার অতীত, সেই অচিন্ত ব্যাপারও সর্বশক্তি মানে সম্ভব হতে পারে। এটা সর্বশক্তি মানের অচিন্ত শক্তি, ভগবানের শক্তি সামর্থ্য কত অতটুকু, এর বেশি নয়। মানুষের পক্ষে যখন এগুলি অসম্ভব, সর্বশক্তি মানের পক্ষেও তখন এগুলি অসম্ভব। এরূপ গণ্ডি সর্বশক্তি মানের উপর এনে ফেললে তার সত্য সর্বশক্তিমত্তা, অর্থাৎ তিনি যে ভগবান, তা অস্বীকার করা হল। এক প্রকার প্রচ্ছন্ন নাস্তিকতা। তাই গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সু অর্জুন। হে অর্জুন, আমার জন্ম ও কর্মকে যে ব্যক্তি দিব্য বা অপ্রাকৃত বলে জানে, আমি যে আমার অচিন্ত শক্তির দ্বারা জন্মলীলা প্রকাশ করি, যিনি ইহা বুঝতে পারেন, তারা দেহত্যাগ করে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। দেখুন তো কি সুন্দর কথা, ভগবানের জন্ম কর্ম দিব্য অপ্রাকৃত। কৃষ্ণের জন্মের অপ্রাকৃতত্ব জানতে পারলে জীব জন্মরহিত হয়ে যায়। স্বতন্ত্র লীলাময় কৃষ্ণকে জন্মরহিত করবার কোনো আবশ্যকতা নাই, কেননা তার জন্ম কর্মফল ভোগের জন্ম নয়। তিনি যেমন অনাদি ও নিত্য, তার জন্মলীলাও তেমনি অনাদি ও নিত্য। তিনি সমস্ত কালের নিয়ামক হয়েও কোন ঐতিহাসিক কালের মধ্যে জগতে আসেন বটে, কিন্তু তিনি কালের অধীন হন না। কাল মহাকাল তারই নিত্য অধীন। তিনি যখন এদেশে আসেন, তখন তার সঙ্গে সঙ্গে তার নিত্য ধামও এই জগতে আবির্ভূত হন। কাজী এদেশের কোন ছায়াও তাকে স্পর্শ করতে পারে না। সাধারণ লোক মনে করে কৃষ্ণ জড়দেশেই এসেছেন, খণ্ডকালই এসে জন্মেছেন, কিন্তু মানব তাদের সংকীর্ণ প্রতিভা, ক্ষণভঙ্গুর মনীষার দ্বারা শ্যামানন্দ অনুগ্রহ করিল, মহানন্দে রাধাকৃষ্ণ মন্ত্র দীক্ষা দিল, ব্যাস মুরারিকে শ্যামানন্দ অনুগ্রহ করলেন, মহানন্দের সেই রাধাকৃষ্ণ মন্ত্র দীক্ষা দিলেন। শ্রী রসিক আনন্দে শিষ্য করি হর্ষমণি, সমর্পিল নিত্যানন্দ চৈতন্য চরণে। শিষ্য করি গুরু ভগবত চরণ সমর্পণ করেন, তা সমর্পণ করলেন। রসিক মুরারি হইলা প্রেমায় বিভল, নিরন্তর নয়নে ঝরায় অশ্রু জল। রয়নিক গ্রামে তিনি জ প্রভু লইয়া গেলা, তখন শ্যামানন্দ প্রভুকে নিয়ে নিজের গ্রামে চলে গেলেন। সংকীর্তন সুখের সমুদ্রে মগ্ন হইলা শ্রী রসিক মুরারি, জয়ছি গুরু ভক্তি এক মুখে তা কি কহিতে মোর শক্তি। মুরারিকে পরীক্ষা করিলা শ্যামানন্দ, দেখুন এত গুরু ভক্তি তবুও তাকে পরীক্ষা করছেন শ্যামানন্দ। দেখি মুরারির চেষ্টা হইল মহানন্দ। শ্যামানন্দ কিছুদিন তথায় রহিয়া করিল অনেক শিষ্য ভক্তি প্রকাশিয়া, রণী হইয়া বসুদেবাদি প্রিয়জনের প্রতি দয়া বিতরণ, এ সকলই কৃষ্ণ জন্মের প্রধান কারণ। কৃষ্ণ পূর্ণ পুরুষ, গীতায় যে সাধুদের পরিত্রাণ, অসাধুগণের বিনাশ ও ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে ভগবানের অবতারের কথা শুনতে পাওয়া যায়, সে কথা পূর্ণ পুরুষ কৃষ্ণের জন্য নয়।
কৃষ্ণের অংশের অংশ যে সকল অবতার আছেন, যেমন অনিরুদ্ধ বিষ্ণু, রাম, নৃসিংহ, বরাহ, বামন প্রভৃতি, তারাই এই জগৎ পালন বা এই জগতের ভার হরণ করতে পারেন। অধিক কি সময় সময় বিষ্ণুর শক্তিতে আবিষ্ট অনেক জীবও এই সকল কার্য করতে পারে। চোর ডাকাত ধরবার জন্য, কোন প্রদেশের শান্তি রক্ষার জন্য যেমন সম্রাটকে স্বয়ং কার্য করতে হয় না, তার যে কোনো একটি কর্মচারী, পুলিশ, কনস্টেবল, দফাদার, চৌকিদার, এরাই সে কাজ করতে থাকে। তেমনি পৃথিবীর অশান্তি দূর করবার জন্য পৃথিবীতে স্বয়ং কৃষ্ণকে আর বার দরকার পড়ে না। তিনি কেবল তার প্রেমিক ভক্তগণের প্রেমে বশীভূত হয়ে জগতে তার প্রেমময়ী লীলা কৃপা করে প্রকাশের জন্য বহু লোককে সেই প্রেম মাধুর্যে আকৃষ্ট করবার জন্য, প্রেমিক ভক্তগণকে আনন্দদানের জন্য অজয় হয়েও জন্মলীলা আবিষ্কার করে। সার্বভৌম সম্রাট যখন এদিক বিজয়ে যান, তখন যেমন তার অধীনস্থ সামন্ত রাজগণ
জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম চেন তস্মৈ শ্রী গুরবে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। মহাবদন্যায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য নাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ঐ কেশবশ্য চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবত্।
নন্দ মহারাজ সেদিন কিছু করতে পারেনি, সেই জন্য তার পরদিন আজকে নন্দের গৃহে আনন্দ উৎসব করছে। স্বয়ং আনন্দময় তিনি যখন আজকে নন্দগৃহে এসে উপস্থিত হয়েছেন, তখন আনন্দেরই কথা। তবে নন্দের নিত্যপুত্র তিনি, নন্দনন্দন, যশোদানন্দন, কাজী নন্দ যশোদা যেমন বাৎসল্য রসের আশ্রয় নিত্য, ভগবান শ্রীকৃষ্ণও তাদের বাৎসল্য রসের বিষয় নিত্য। বসুদেবের কাছে তিনি আবির্ভূত হয়েছেন, কিন্তু সে আবির্ভাবটা যে আনন্দ করবার কথা সে বসুদেবের হয় নাই। আবির্ভূত হয়েই তো বললেন আমাকে নন্দালয় রেখে এসো। কাজী পুত্র জন্মিলে যে আনন্দ উৎসব করার কথা সে বসুদেব করতে পারেনি, এমনকি তার বাল্যলীলাও বসুদেব কিছু আস্বাদন করতে পারেনি। তাতে দেখা যায় বসুদেবের যে বাৎসল্য সেটা ঐশ্বর্য মিশ্র, আর মাধুর্য মিশ্র বাৎসল্য হল নন্দ যশোদার, তাদের নিত্য পুত্র। আজ এই জন্মলীলা প্রকাশ করে তাদের নূতনভাবে আনন্দ দান করবার ইচ্ছা করেছে। তবে একটা কথা এখানে আছে, সেটা হলো নন্দকে যোগমায়া এইরকম বুঝতে দিয়েছেন যে বসুদেবের পুত্র তিনি পালন করছেন, এটা হলো বাৎসল্য রসের পরকীয় ভাব। পরকীয়তেই তো আনন্দ ব্রজে সর্বাপেক্ষা, সেই ব্রজরামাগণের যেমন পরকীয় ভাব, এ হলো বাৎসল্য রসের পরকীয় ভাব। তার নিত্য পুত্র হলেও যোগমায়া এমন ভাবে মোহিত করেছেন যে যেন বসুদেবের পুত্র নন্দ পালন করছে, নন্দের পালিত পুত্র। এইটা হলো বাৎসল্য রসের পরকীয় ভাব প্রকাশের জন্য ভগবান এই লীলা করেছেন। তা না হলে নিত্য পুত্র নিত্যই বৎসল রসের বিষয়, এতে কোনো তফাৎ নেই। তা আজ সেই নন্দগিরি আনন্দোৎসব, আমরাও তার অনুসরণে জন্মাষ্টমীর পরদিন নন্দোৎসবের অনুষ্ঠান করে আসছি। কিন্তু দুঃখের বিষয় যে পূর্বে যেভাবে নন্দোৎসব করা যেত এখন তা হচ্ছে না। উৎসবে দুটি জিনিস, একটি হলো ভগবানের কথা প্রসাদ বিতরণ, আর একটি ভগবানের মুখচ্ছিষ্ট প্রসাদ বিতরণ। তবে এখন ভগবানের মুখচ্ছিষ্ট প্রসাদ বিতরণটা তো অনেক সংক্ষিপ্ত আকারে হয়ে গেছে, আগে যেরকম বহুল প্রমাণে যদৃচ্ছ ভাবে বিতরণ হতো এখন সেটা সম্ভব হচ্ছে না। ভগবত কথা প্রসাদ বিতরণও এখন অনেক কম পক্ষে হচ্ছে, কেন আমাদের শক্তি হ্রাস হয়ে গেছে, দৃষ্টিশক্তি নাই, স্মৃতিশক্তি নাই, বল বুদ্ধি এখন কিছুই নাই। কাজী পূর্বের মতন সবেগে যে ভগবানের কথা আনন্দিত মনে কিছু বলবার প্রয়াস, সেটা খর্ব হয়ে গেছে। যদি প্রসাদ, অন্য প্রসাদ অবশ্য দুর্লভতা অন্য কারণে হয়েছে, কিন্তু ভগবত প্রসাদ বিতরণ ছিল এখনো, এখনো এরকম ব্যবস্থা হয় নাই যে ভগবত কথা কেউ বলতে পারবে না, তা হয় না, কিন্তু বলবার শক্তির অভাব হলে বলা যায় না, সেই জন্য বলতে পারা যায় না। লোকসংঘর্ষ এখন বেশি ভালো লাগে না। তা আমাদের এই আনন্দ উৎসব এখন খর্বিত আকারে দুই দিক থেকেই হচ্ছে। তবে আমি সর্বপ্রথমে এই নন্দোৎসবে নন্দের বন্দনা একটি মন্ত্র শ্রী রঘুপতি উপাধ্যায়ের আনুগত্যে প্রথমে স্মরণ করছি। শ্রুতিম অপরে স্মৃতিম ইতরে ভারতম অন্যে ভজন্তু ভবভূতা অহমিহ নন্দং বন্দে যস্যালিন্দে পরম ব্রহ্ম। রঘুমতি উপাধ্যায় নন্দের বন্দনা করতে এই মন্ত্রটি তিনি বলেছেন, সেই মন্ত্র উচ্চারণ করে আজ আমরা নন্দ মহারাজের বন্দনা করতে চাচ্ছি। কি বললেন রঘুপতি উপাধ্যায়? তিনি বললেন, কেউ কেউ ভবভয় দূর করবার জন্য শ্রুতির বন্দনা করছে, শ্রুতির আরাধনা করছে, কেউ কেউ স্মৃতির আরাধনা করছে, কেউ বা মহাভারতের আশ্রয় নিয়েছে। ভজন শ্রুতির ভজন করুক, স্মৃতির ভজন করুক, মহাভারতের ভজন করুক, করুক ভগবিতা ভগবিতগণ, কিন্তু অহমিহ নন্দন বন্দে, আমি এখানে কেবল নন্দ মহারাজের বন্দনা করতে চাই। কেন? যস্যালিন্দে পরম ব্রহ্ম, যার বারান্দায় পরব্রহ্ম হামাগুড়ি দিয়েছে দিচ্ছে। শ্রুতি আশ্রয় করেও এই নন্দনন্দনকে পাওয়া যায় না, স্মৃতির আশ্রয় নিয়েও পাওয়া যায় না, মহাভারত আলোচনা করেও পাওয়া যায় না, কিন্তু নন্দ মহারাজের আরাধনা করলে তার অরিন্দে তার বারিন্দায় যে ভগবান পরব্রহ্ম শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছেন, প্রতিনিয়ত মুনি ঋষিগণ সেখানে এসে তার দর্শন করে যাচ্ছেন, সেই নন্দ মহারাজকে বন্দনা করা আমাদের হচ্ছে আজকে শ্রেষ্ঠ কাজ। এখন আমরা কৃষ্ণপ্রেম তরঙ্গীয়তে এই নন্দোৎসবের বিবরণটি পাঠ করব। কালকে জন্মাষ্টমীর বিবরণ পাঠ হয়েছে, কৃষ্ণপ্রেম তরঙ্গ হচ্ছে ভাগবতেরই বঙ্গানুবাদ, সেই জন্য ভাগবত পাঠ করতে হলে একটু পরিশ্রমের দরকার এবং শ্রোতাগণের বোধেতেও একটু কষ্ট স্বীকার করতে হবে, কিন্তু শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনীতে ভাগবতের অনুবাদ করে কর্তা এবং শ্রোতা সকলের পক্ষেই সুগম করে দিয়েছে, সেই জন্য সেইটি আমরা এখন পাঠ করছি। শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গ পঞ্চম অধ্যায়। কৃষ্ণাদির ভাবে শ্রী নন্দোৎসবে দান ক্রিয়া ক্রিয়া। শুকমুনি বলে, শুনো রাজা পরীক্ষিত, পুত্র জন্মিল নন্দ হইল আনন্দী, ডাকিয়া আনিলা যত বেদজ্ঞ ব্রাহ্মণ, স্নান করি অঙ্গেতে পড়িল আভরণ, জাতকর্ম কইল স্বস্তি করিয়া বাচন, যথাবিধি কইল দেব পিতৃ আরাধন। এ হল জাতকর্ম বিধান। 10 লক্ষ দিল ধেনু কাঞ্চনে বুঝিয়া, তিলের নির্মিত সাত পর্বত করিয়া, কাঞ্চনে নির্মিত ঘর কাঞ্চনে খচিত, আর সে কাঞ্চন কোথায়, কাঞ্চনে বসনে কইল পর্বত বেষ্টিত, সাত তিল পর্বত ব্রাহ্মণে দিল দান, বসন ভূষণ বহুবিধ অন্ন পান। দান হইতে হয় সব দ্রব্যের শোধন, তত্ত্বজ্ঞান হইলে হয় চিত্ত পরসন্ন, নানা দ্রব্য দিল নন্দ বহুবিধ দান, সহজে পণ্ডিত নন্দ মহামতিমান, বিবিধ মঙ্গলবাণী পড়িল ব্রাহ্মণে, উচ্চস্বরে ভক্তিমা পড়িল ভাটগণে, গায়নে মধুর গীত নর্তকে নাচন, বাজিল দুন্দুবি ভেরি বিবিধ বাগ। এই হল নন্দোৎসবের বিবরণ। পুড়ে পুড়ে ঘরে ঘরে অঙ্গনে অঙ্গন, চন্দন দেপন কইল কুমকুমে সেচন। এসব আর এখন করবার কারো সাধ্য নাই। বিচিত্র পল্লব ধ্বজ পতাকা তোরণ, পূর্ণ ঘট সারি সারি রম্ভারোপণ, গাভী বৃষ বৎসগণ ধবল বরণ, তৈলহরিদ্রায় কইল অঙ্গ বিলেপণ, নন্দগড়ে পুত্র হইল শুনি গোপগণে, অঙ্গ বিভূষিত কইল বিবিধ ভূষণে, বিচিত্র কাচলি পাগ বিবিধ বরণে, বিচিত্র বড়িয়া ধাতু মণ্ডিত কাঞ্চনে, বহুবিধ বহুমূল্য উপায়ন লইয়া চলিল সকল গোপ আনন্দিত হইয়া, যশোদার পুত্র হইল গোপীগণে শুনি, নানা আবরণে কইল অঙ্গের সাজনী, নবীন কুমকুমে মুখ পঙ্কজে লেপিয়া, বিচিত্র বিবিধ ধাতু অঙ্গে নিরমিয়া, তরিতে চলিলা গোপী চলিত কুন্তলা, পৃথু কুচক শ্রণী ভার গমন মন্থরা বিলিত মণিহার কণ্ঠ বিভূষণ কেশ পাঠ গলিত কুসুম বিড়িছনা চঞ্চল কুন্দল পয়ধর হার শোভা কঙ্কন কিঙ্কিনী জ্যোতি বিজুলি রাভা পথশোভা করিয়া রমণীগণ চলে তড়িৎ সঞ্চলে যেন আকাশ মণ্ডলে উত্তরিত গিয়া যদি নন্দের মদিনীরে ছেড়ে হাত দিয়া গোপী আশীর্বাদ করে চিরজীব হও বাবু সর্বত্র কল্যাণ ধন্য দুর্বা দিয়া শিরে কইল সংবিধান। এইসব যত মাঙ্গলিক কার্য গোপীগণ এসে করছেন এগুলো সাধারণ দৃষ্টিতে আমরা সাধারণ বলে মনে করতে পারি, কিন্তু ভগবানের ইচ্ছাক্রমে ভগবানের প্রেমে যে সমস্ত গোপিকাগণ মুগ্ধ সেই তারাই আজ এসে আশীর্বাদ হচ্ছে। তৈল জল হরিদ্রায় করিয়া সেচন দধি দুগ্ধ ঘৃত মধু কইল বরিষণ কৃষ্ণের মহিমা গোপী গায় উচ্চস্বরে বিবিধ বাজন বাজে নন্দের মন্দিরে কৃষ্ণ আসি নন্দ করে হইলা উপসন্ন আনন্দে প্রভুর গুণ গায় গোপীগণ দধি দুগ্ধ ঢালাঢালি ননি ফেলা ফেলি আনন্দ সাগরে পড়ি ভাসে গোপনারী নন্দ ঘোষ মহাবুদ্ধি কোন কর্ম করে পুজিল সকল লোক বস্ত্র অলঙ্কারে নর্তক গায়ক ভাট নানা গুণীগণে একে একে সকলে পুজিল জনে জনে পুজিল রোহিণী দেবী ভূষণে ভূষিয়া উৎসব করে দেবী আনন্দিত হইয়া অষ্টৈশ্বর্য অষ্ট সিদ্ধি অষ্ট মহানিধি গোকুলে মিলিল গিয়া সে দিন অবধি আপনে আসিয়া যাতে রহে শ্রীনিবাস সাক্ষাৎ লক্ষ্মীর ক্রীড়াভূমি পরকার গোকুলে রক্ষকগণ করি নিয়োজিত মধুপুরে নন্দগোর চলিলা তরিত কংসের বৎসর কর দিবস এই দিনে মথুরা চলিলা নন্দ তাহার কারণে কংসের বৎসর কর করিয়া শোধন আপনার নিজপুরে কইলা আগমন হেনকালে বসুদেব গেলা নন্দ ঘরে বসুদেব দেখি নন্দ উঠিলা সত্তরে দুই ভাই সন্তোষে করিয়া কোলাকুলি আসনে বসিলা দুহে হাতাহাতি ধরি রামকৃষ্ণ দুই পুত্রে চিত্ত আরোপিয়া বসুদেব বলে কিছু প্রীতি করিয়া এই মহাভাগ্য ভাই দেখিলু তোমারে পুত্র জন্মিল আসি এই বৃত্তকালে পুনরপি জন্ম যেন লভিল আপনে হেনকালে পুত্র মুখ হইল দর্শনে সবন্ধু বান্ধবে তুমি আছো নিরাকুলে নাই উৎপাত কিছু তোমার গোকুলে মহাবণি তৃণ জল আছে ভালো মতে নিরন্তর যায় থাকো গোধন সহিতে আছে কি আমার পুত্র কুশল কল্যাণে তুমি সব করো তার পোষণ পালনে পিতা করি তোমারে বলয় অনুক্ষণ তুমিও তার যেন দেখো পুত্র সব আমার ছেলে পালন পোষণ করছে তো ঠিক ধর্ম অর্থ কাম সবই এই প্রয়োজন যাহা দিয়া সন্তোষ করিয়ে বন্ধুজন যাহা হইতে বন্ধুগণে না হয় প্রীতি কিবা যশে ধনে কিবা সে ঘর বসতি নন্দ ঘোষ বলে ভাই শুনো মহাশয় মারিল পাপিষ্ট কংস বিস্তর তনয় একখানি কন্যা দেহ ছিল অবশেষে অন্তরিক্ষে গেল সেহ অদৃষ্টের বশ শুভাশুভ সুখ দুঃখ অদৃষ্ট কারণ অদৃষ্ট বুঝিয়া স্থির হয় বুঝল। শুন বচন, বিস্তার কথায় কিছু নাই প্রয়োজন। রাজার বৎসর কর দিলে একবারে, কি কাজ তাতে রইয়া যা চলো ঘরে। গোকুলে তো উৎপাত হইব হেন জানি, না কর বিলম্ব নন্দ, শুন তত্ত্ববাণী। বসুদেব বচন শুনিয়া গোপগণে নন্দ আদি করি কইল শকট আরো আনি। বসুদেব সম্ভাসিয়া করিলা পয়ান, ভাগবত আচার্যের মধুর গান। ইতি শ্রী ভাগবতে মহাপুরাণে পারমহংসায়ং সংহিতায়ং বৈয়াসিক্যাং দশম স্কন্ধে কৃষ্ণ প্রেম তরঙ্গিনী পঞ্চম অধ্যায়। এরপরে পুত্রাবতারাদি অন্য কথা নন্দনন্দন আবির্ভূত হইলে নারদাদি ভক্তগণ গায়ক রূপে নন্দ ভবনে আগমন পূর্বক নন্দ মহারাজকে অভিবাদন করিয়া এইরূপ গান করিয়াছিলেন। এটা তপমালাতে বর্ণিত আছে। বিপ্রবৃন্দ বৃন্দমভূতল দলংকৃতি ভূধনৈর অভিপূর্ণ গায়নানপি মদবিধান পর্যনাথ তোষয় তূর্ণম শুনুরদ্ভুত সুন্দর অজনী নন্দরাজ তব অয়ম দেহি গোষ্ঠ জনায় বাঞ্ছিত উৎসবচিত দায়ম তাবকাত্ম তাবকাত্মজবীক্ষণ ক্ষণ নন্দিম নন্দী মদবিধ চিত্তম জন্ম কৈরপি লব্ধম অতি ধীরে তদ ইচ্ছতি বৃত্তম। হে ব্রজরাজ নন্দ, ব্রাহ্মণগণ অলঙ্কার ও গোধন সমূহের দ্বারা পূর্ণরথ হইয়াছে। সম্প্রতি মাতৃশ গায়কগণকেও শীঘ্র সন্তুষ্ট করুন। নারদ বলছে, হে নন্দ মহারাজ, আপনার অতি সুন্দর এই পুত্র জন্মগ্রহণ করিয়াছে, অতএব সমস্ত ব্রজবাসী দিগকে উৎসবচিত দ্রব্য সম্ভার দান করিয়া মনোরথ পূর্ণ করুন। আপনার পুত্র দর্শনে আমাদের হৃদয় অতিব আনন্দিত হইয়াছি, অতএব চিত্ত আর কিছুই প্রার্থনা করে না। কিন্তু কোন যাচকেও যা কখনো লাভ করে নাই সেই ধন আপনি আমাদিগকে প্রদান করু, অর্থাৎ আপনার জীবাতু শ্রীকৃষ্ণের সেবা দান করু। নন্দের প্রতি দেবর্ষি নারদের এই বাক্যই নন্দোৎসবের মূল মন্ত্র বলিয়া শ্রীরূপ গোস্বামী প্রভু তাহার গীতাবলীর মধ্যে গান করেছে। স্তবমালাতে গীতাবলীর মধ্যে যিনি নন্দকেও নন্দিত করিতে পারেন সেই নন্দকুল চন্দ্রমার চরণনখ সৌন্দর্য যাহার একবার দর্শন করিয়াছেন তাহাদের চিত্ত নন্দনন্দনের সেবা ধন ব্যতীত আর কিছুই প্রার্থনা করেন। তাহারা নন্দের অনুগত হইয়া নন্দকুমারের সেই সেবাই যাচনা করিয়া থাকেন, ইয়াই তাহাদের নন্দোৎসবের যোগদান। রঘুপতি উপাধ্যায় বলিয়াছিলেন, শ্রুতিম অপরে স্মৃতিম ইতরে ভারত মন্যে ভজন্তু ভবভীতা, অমিহ নন্দন বন্দী জস্যাল ইন্দে পরং ব্রহ্ম। ভবভীত ব্যক্তি সকল দেহ শ্রুতিকে দেহ স্মৃতিকে দেহ মহাভারতকে ভজনা করেন করুন, আমি কিন্তু এই স্থানে শ্রী নন্দেরই বন্দনা করি, যাহার অলিন্দে অর্থাৎ বারেন্দায় পরব্রহ্ম কৃষ্ণ খেলা করেন। তাকে কোথাও খুঁজে লোকে পায় না, বারান্দায় খেলা করছে। মহারাজ নন্দের হৃদয় পুত্রের কোন প্রকার ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট হয় নাই, কেবল স্বাভাবিক শুদ্ধ প্রেমী নন্দের হৃদয়কে অনুক্ষণ উৎসবময় করিয়া রাখিয়াছে। এই কৃষ্ণেন্দ্রিয় তর্পণেচ্ছাময়ী সহজ প্রীতি জীবের চেতনের বৃত্তিকে উৎসবান্বিত করিলে জীবের নন্দোৎসবের প্রকৃত সেবা হইতে পারে। এইটি হল আসর। যেমন কাল বলেছিলাম বা শুনেছিলাম, আমাদের হৃদয়ে যদি কৃষ্ণের জন্ম না হয় তাহলে আমাদের জীবনটাই বর্বৃথা। প্রতি বৎসরে জন্মাষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম হয় শুনে আসছি, এবং আমরা উপবাস সহকারে সেই তিথির পালন করে আসছি। কিন্তু কৃষ্ণের যদি জন্ম আমাদের হৃদয়ে না হলো তাহলে পরে আর আমাদের কি জীবনটা বৃথাই হয়ে। তেমনি আজ নন্দগৃহে এই যে আনন্দ উৎসবে নারদ আদি এসে গান করছেন, সকলেই প্রার্থনা করছে নন্দ মহারাজের আনুগত্যে। নন্দকেও যিনি আনন্দ প্রদান করেন সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণকে সেবা করতে যেতে পারি, এই সেবার প্রার্থনা এই নন্দোৎসবের প্রধান জিনিস। নন্দনন্দনের সেবা করলে তবে আমরা নন্দনন্দনকে পেতে পারি। সেবা ছাড়া আর কোন রাস্তায় ভগবানকে পাওয়া যায় না। নিজ মহিমমণ্ডলী ব্রজবসতি রোচনম বদন বিধুমাধুরী রমিত পিতৃলোচনম শ্রুতি নিপুণ ভূষুর ব্রজ বিহিত জাতকম তনুজ জলদ তর্পিত স্বজনগণ চাতকম শুভহু বিদধান বিদধান কৃষ্ণ কৃজনক কৃত কৌতুকম নিখিল পশু পাবলি সমুপর্হিত যৌতুক জনি সময় মণ্ডতিকৃত পুরুষ যোষিতম ব্রজ রজনী রস গুরসক্ষ নজ নত শীতম বহুলত দ্বীপঙ্কিলিকৃত উলাসদঙ্গনম প্রমদ ভর ললিত প্রকট নটত অঙ্গনম জনক পরিতোষিত তস্ফুর দখিল পল্লবম ব্রজজনিত পদ্মজাধিক কব বর পল্লবম। এও সেই স্তবমালায় রঘুনাথ দাস কবির নন্দোৎসব বর্ণনের বিষয়। নন্দনন্দন নিজের মাধুর্য মহিমার দ্বারা ব্রজধাম উজ্জ্বল করিয়াছেন, মুখচন্দ্রিমার মাধুর্যের দ্বারা মাতা পিতা নয়নোৎসব বর্ধন করিতেছেন, বেদনিপুণ ব্রাহ্মণগণ তাহার ব্রজবিহিত জাতকর্ম সম্পাদন করিয়াছেন, তাহার শ্রীঅঙ্গরূপ নবমেঘের দ্বারা চাতকগুরু আত্মীয়গণকে তৃপ্ত করিতেছেন, তাহার জন্মোৎসবে মহারাজ নন্দ ব্রাহ্মণ দিগকে নানাভাবে ধনরত্নাদি দান করিয়াছেন, এবং গোপ গোপীগণ বিবিধ যৌতুক প্রদান করিয়াছেন। নন্দনন্দন জন্মগ্রহণ করিলে গোপ গোপীগণ নানাবিধ অলঙ্কারে ভূষিত হইয়া নন্দালয় গমন করিয়াছিলেন। নন্দ সুনুকে দর্শন করিয়া গোপগণ আনন্দে তৈল হরিদ্রা দধি দুগ্ধ প্রভৃতি সেচন করিয়াছিলেন। নন্দকুমারের জন্মোৎসবে নন্দের প্রাঙ্গণ দধি দুগ্ধে পঙ্কময় হইয়াছিল।
এবং ওই প্রাঙ্গণে গোপগণ মহানন্দে নৃত্য করিয়াছিলেন। শ্রীনন্দের আনন্দ দেখিয়া সমস্ত ব্রজবাসীর হৃদয় মহানন্দ হইয়াছিল। নন্দনন্দনের জন্মের পর লক্ষ্মী ব্রজধামে আবির্ভূত হইয়া ব্রজের তরুপল্লবাদিকে সুশোভিত করিয়াছিলেন। চেতন বৃত্তির মধ্যে এই নন্দোৎসব অনুক্ষণ জাগরিত থাকিলেই জগতের শোক ভয় মোহ কিংবা ধর্ম অর্থ কাম মোক্ষাদি বাঞ্ছা প্রভৃতি অনিত্য উৎসবের পরিণিকা প্রসন্ন আনন্দ ভাব আভাস সমূহ আমাদের হৃদয়কে গ্রাস করিতে পারে। নন্দোৎসবই যাবতীয় উৎসবের মূল কারণ স্বরূপ। নন্দোৎসব হইতে ভ্রষ্ট হইলি দেহজ্ঞাদির অনিত্য উৎসবের নামে নানা প্রকার বহির্মুখ নিরানন্দ আমাদিগকে গ্রাস করে। কেননা এই সংসারে মানুষ জন্মগ্রহণ করে স্ত্রী হোক পুরুষ হোক সন্তান কামনায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এইটি হল সংসার বন্ধনের মূল। যদি প্রথমে তারা ওই সন্তান কামনা করেন, সন্তান কামনা করবার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের এমন দুর্গতি আজকাল হয় যে এখন আর কেউ বিবাহ করতে চায়। যারা একটু বুদ্ধিমান প্রকাশকা লোক তো বোঝে না, তারা করলো চাল গেল যাহাই করলো, কিন্তু বুদ্ধিমান লোকে এখন চায় না। কিন্তু আসল বেদোক্ত বিধানে এই বিবাহের ব্যবস্থা ছিল এই সন্তানের। সাধারণ সমাজে বিশ্বাস আছে যে একটি যদি সন্তান উৎপাদন না হয় তাহলে কুল রক্ষা করবে কে, বংশ রক্ষা করবে কে? এই জন্য বংশ রক্ষা করবার জন্য সন্তান উৎপাদনে ব্যবস্থা ব্যস্ত হয়। আবার সেই ব্যস্ত হয়ে গিয়ে গৃহিণীর কর গ্রহণ করতে হয় বা কন্যাকে স্বামীর হস্তে গিয়ে আত্মসমর্পণ করতে হয়, তারপরে সন্তানের কামনা। কিন্তু যদি এই নন্দোৎসবের ব্যাপারটা বুঝতে পারা যায় যে নন্দনন্দন শ্রীকৃষ্ণই আমাদের নন্দন, আমরা প্রাকৃত জগতের হার মাসের ছেলে পুত্র কামনা করে করব কি, ওই পুত্র দিয়ে হবে কোন চাই? সুতরাং আমরা নন্দনন্দন কি একমাত্র পুত্র জেনে তাকেই পুত্র ভাবে ভজনা করব, এই বাৎসল্য রসের যদি উদয় হয় তাহলে এই সংসারে সন্তান কামনা চিরদিনের জন্য তুলিত হয়। এবং ওই করতে গিয়ে যে শোক মোহ জ্বালা যন্ত্রণা যত কিছু লাভ করতে হয় সংসার ভরা সেগুলো রয়েছে, সেগুলো দূরীভূত হয়ে যায়। কিন্তু মানুষের সে ভাগ্য চাইত সাধুগুরু বৈষ্ণবের কাছে ভগবানের কথা শুনলে, শুনতে শুনতে যদি নন্দনন্দনের ভজনে প্রবৃত্তি হয় তাহলে আর নিজের নন্দন লাভের জন্য প্রশ্ন হয়। নন্দনন্দনই তো আসল ভজনের জিনিস, তাকে সেবা করতে পারলেই সর্বার্থ সিদ্ধি হয়। তিনি সকল রসের বিষয়, খালি বাৎসল্য রসের নয়, তিনি দাস্য সহ্য বাৎসল্য মধুর সকল রসের বিষয়। যদিও বলা যায় যে মধুর রস সর্বশ্রেষ্ঠ, তার মধুর রসেতে ব্রজরামাগণ কৃষ্ণকে আরাধনা করেছিলেন, কিন্তু কৃষ্ণকে আরাধনা মধুর রসে করলেও সেই কৃষ্ণেতেই তাদের বাৎসল্য রস সহ্য রস দাস্য রস সব রস লাভ হয়ে পঞ্চরসের বিষয় কৃষ্ণ, অখিল রসামৃত মূর্তি কৃষ্ণ, কোন রস বাদ। কাজী এমন রসময় বস্তু কৃষ্ণকে নন্দগৃহে আসবাদ সুযোগ দেখে জন্মাষ্টমীতে আমরা সেই আশা করি। হে কৃষ্ণ, আপনি জন্মাষ্টমীতে নন্দগৃহে আবির্ভূত হয়েছিলেন, সেই আপনি যদি আমার হৃদয়ে আবির্ভূত হন
তাহলে আমি ধন্য হব, আমি আর কিছু চাই। এই সাধনা করে এই নন্দনন্দনকে পাওয়া, এইটি জন্মাষ্টমী এবং নন্দোৎসবের কথা। আর নন্দোৎসবের দিনে এই নন্দনন্দনের সেবা, সকল গোপগোপি গণেশের সেই সেবায় মত্ত হয়েছে, নারদও সেই প্রার্থনা করছে, শ্রীল ঠাকুর ভক্তি বিনোদ নন্দনন্দনের নাম কীর্তন করিয়া এই নন্দোৎসব ব্রত সকলকে যাজন করিতে বলিয়াছে। ভক্তি বিনোদ ঠাকুর একটি গীতি রচনা করেছে, যে গীতি রচনা করে এই নন্দনন্দনের যাজনের শিক্ষা দিয়েছে। এটি কি? যশোমতী নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন কান গোপী পরাণ ধন মদন মনোহর কালীয় দমন বিধান অমল হরিনাম অমীয় বিলাসা বিপিন পুরন্দর নবীন নাগর বড় বংশী বদন সুবাস ব্রজজন পালন অসুরগুলো নাশন নন্দ গোধন রাখওয়ালা গোবিন্দ মাধব নবনীত তস্কর সুন্দর নন্দ গোপাল যামুন তটচর গোপী বসন হর রাস রসিক কৃপাময় শ্রী রাধা বল্লভ বৃন্দাবন নটবর ভকতি বিনোদ আশ্রম। এই হল নন্দোৎসবের যাজনের মন্ত্র, আমাদের ঠাকুর ভক্তি বিনোদের রচিত। আর ওইটি হল রঘুপতি উপাধ্যায়ের মন্ত্র, আর এগুলো হল রঘুনাথ দাস গোস্বামী প্রভুর গীতাবলিতে স্তবাবলিতে নন্দোৎসবের বন্ধন। আজকে সেই নন্দোৎসবটি এখানে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু প্রাতঃকালে কিছু প্রসাদ বিতরণ। তথায় সুবর্ণরেখা উত্তর বাহিনী অখিল জীবের মহাকলমশ নাশিনী রজনী নিকট বারাইত নামে গ্রাম।